বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 21 জুলাই, 6 শ্রাবণ এবং ফার্সি 30 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/irib বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই শুনবেন, পশ্চিমা ভুল নীতির কারণে ইউরোপ ও আমেরিকায় নজিরবিহীন মুদ্রাস্ফীতির ঘটনায় বিশেষজ্ঞদের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্য সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, ইরানি প্রেসিডেন্টের মন্তব্য। পশ্চিমা অস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাসে সীমাবদ্ধ নেই, জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে সব রেকর্ড ছাড়িয়েছে মার্কিন ডলারের দাম। খোলা বাজারে প্রতি ডলারের বিক্রয় মূল্য এখন 103 টাকা। এবং সোনিয়া গান্ধীকে ইডির মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে, ভারতীয় কংগ্রেসের অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, সিরিয়ার গোটা ভূখণ্ডের উপর দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্বের প্রতি সকলকে সম্মান প্রদর্শন করতে হবে। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিগদাদ প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাইসি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং দেশটির জনগণের প্রতিরোধ ও ধৈর্যই সিরিয়াকে সুন্দর ভবিষ্যতের দিকে হাতছানি দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলসহ গোটা অঞ্চল থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার মধ্যেই পশ্চিম এশিয়ার সংকট সমাধানের মূল মন্ত্র নিহিত রয়েছে। মার্কিন সেনাদের সিরিয়া থেকে সরে যেতেই হবে বলে প্রত্যয় জানান ইব্রাহিম রাইসি। সাক্ষাতে ইরানের প্রেসিডেন্টকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সালাম পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী মিগদাদ। তিনি সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্ষেপে রাইসিকে জানান। তিনি সম্প্রতি তেহরানে আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরান বলেছে, আমেরিকা যদি ইহুদিবাদ ইসরায়েলের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ রক্ষার প্রতি বেশি মনোযোগী হয় তাহলেই 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সফল হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে চায় বলে মুখে দাবি করলেও বাস্তবে এ ব্যাপারে একটি স্বাধীন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনকে দুর্বলই মনে হয়। কানানি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ইসরায়েলের দিকে তাকিয়ে থাকলে আমেরিকা কিচ্ছুই করতে পারবে না। কানানি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে আর কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা নেই। এখন আমেরিকাকে শুধু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, একদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায়, অন্যদিকে এজন্য প্রয়োজনীয় মূল্য পরিশোধ করতে তারা রাজি নয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, শত্রুদের মনের ভেতরে ইরানে হামলার বিন্দু পরিমাণ বাসনা থাকলেও সেখানেই সেটার বিনাশ ঘটবে। তিনি আজ মাশহাদে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কমান্ডারদের এক সমাবেশে কথা বলেন। জেনারেল বাকেরি 40 বছর ব্যাপী শীতল যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের সূচনার প্রতি ইঙ্গিত করে বলেন, নানা ঘটনায় এটা সুস্পষ্ট, পৃথিবী নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তবে ইরান বিশ্বে বিদ্যমান নানা সংকট, উদ্বেগ, অনিরাপত্তা ও অস্থিতিশীলতার মাঝেও অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ইরান হুমকিকে সুযোগে পরিণত করার নীতি অনুসরণ করার কারণে শত্রুদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ভিত্তিগুলো একের পর এক ধসে পড়েছে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভ বলেছেন, কিয়েভকে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অবিরাম সমরাস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাস অঞ্চলে সীমাবদ্ধ নেই। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ানোভস্তিকে দেয় এক সাক্ষাৎকারে ল্যাভরোভ বলেন, ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহের কারণে ক্রেমলিনের হিসাব নিকাশ পাল্টে গেছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে আরও বেশি সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে করে ফেলতে চায়, তাহলে রাশিয়ার ভৌগোলিক লক্ষ্যমাত্রা বর্তমান সীমারেখাও অতিক্রম করে যাবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত মার্চ মাসে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর মস্কো ভৌগোলিক লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারণ করে। এদিকে রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, যদি তেলের উৎপাদনের চেয়ে বিক্রয় মূল্য কম নির্ধারণ করা হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করবে না মস্কো। রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে বলে খবর বের হওয়ার পর আলেকজান্ডার নোভাক গতকাল একথা বলেন। রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে আমেরিকা মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চায়। আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয়, তাহলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে আমার আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখতে হবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ ব্যাংক ঘোষিত রেট অনুযায়ী প্রতি ডলারের মূল্য এখন 93.95 টাকা, যা আনুষ্ঠানিক দর হিসেবে পরিচিত। ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করছে প্রায় 100 টাকারও বেশি দামে। আর খুচরা বাজারে প্রথমবারের মতো রেকর্ড মূল্য প্রতি ডলার বিক্রি হয়েছে 103 টাকায়। ঢাকা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত রেট অনুযায়ী প্রতি ডলারের মূল্য 93.95 টাকা, যা আনুষ্ঠানিক দর হিসেবে পরিচিত। ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার বিক্রি করছে 100 টাকারও বেশি দরে। আর খুচরা বাজারে প্রথমবারের মতো রেকর্ড মূল্য প্রতি ডলার বিক্রি হচ্ছে 103 টাকায়। মানি চেঞ্জার ব্যবসায়ীরা বলছেন, ঈদুল আজহার পর থেকে ডলারের চাহিদা ব্যাপক বেড়েছে, কিন্তু সরবরাহ সেভাবে বাড়েনি। আবার ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি এক প্রকার বন্ধ করেই দিয়েছে। এতে সবাই খুচরা ডলারের জন্য খোলা বাজারেই আসছে, ফলে দাম বাড়ছে। এদিকে ডলারের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রায় প্রতিদিনই রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থ বছরে রিজার্ভ থেকে প্রায় $8 বিলিয়ন বিক্রি করা হয়েছে। গতকালও বাংলাদেশ ব্যাংক 93.95 টাকা দরে $1,50,00,000 বিক্রি করেছে। তবে বাংলাদেশ ব্যাংকের এই রেটে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার মিলছে না। ভুক্তভোগীদের অভিযোগ, সংকটের সুযোগ নিয়ে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে। তবে ব্যাংকগুলোর দাবি, সংকটের কারণে রেমিটার ও রপ্তানিকারকদের কাছ থেকে তাদের বেশি দামেই ডলার নিতে হচ্ছে, এ কারণে তাদেরকেও বেশি দামেই ডলার বিক্রি করতে হচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর থেকে দেশে অস্বাভাবিক গতিতে বাড়ছে বিভিন্ন পণ্যের আমদানি পরিমাণ ও মূল্য। মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, শিল্পের মধ্যবর্তী পণ্য, খাদ্যপণ্য, জ্বালানি তেলসহ পণ্যের আমদানির পরিমাণ ও মূল্য এখন বেশ ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2021-22 অর্থবছরে প্রথম 11 মাসে পণ্য আমদানি বেড়েছে প্রায় 39%, কিন্তু ব্যাংকের কাছে ডলার আসার উৎস রেমিটেন্স প্রবাহ কমছে। 2021-22 সালের অর্থবছরের পুরো সময় রেমিটেন্স কমেছে প্রায় 15%। প্রবাসী আয়ের নিম্নমুখী প্রবণতা এবং আমদানি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধিতে গত বছরের অগস্ট থেকে ঊর্ধ্বমুখী রয়েছে ডলারের দাম। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে নিজের জীবনের নিরাপত্তা নেই এমন মামলার বিচার প্রার্থী আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষ আসামিদের প্রকাশ্য ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার নাম খোকন মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে বারের আইনজীবীরা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে। আটককৃতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধীকে তলব করেছিল ইডি। আজ তার জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। আগামী 25 জুলাই পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইডি। আজ কংগ্রেস নেত্রী ও দলীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ এ সম্পর্কে বলেন,
রাজনৈতিক প্রতিশোধ কি আগ মে জলতি হুই ভারতীয় জনতা পার্টি ও মোদি সরকার লোকতন্ত্র কি হর মর্যাদা কা উল্লঙ্ঘন করনে পর আজ আমাদা হ্যায়। কংগ্রেস অধ্যক্ষ শ্রীমতী সোনিয়া গান্ধী জি কো ইডি বুলানা, উনসে সওয়াল জবাব করনা উস এসে বোগাস কেস মে জিসকা হর তথ্য হর কাগজ আজ সার্বজনিক রূপ সে উপলব্ধ হ্যায় ইহি দিখাতা হ্যায়। লেকিন আসলিয়ত ইয়ে হ্যায় কি সোনিয়া গান্ধী জি কো ইয়া উনকে পরিবার কো আপ আপনে ইস সস্তে হথকন্ডো সে ডরা নাহি সকতে হ্যায়, ধমকা নাহি সকতে হ্যায়।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ে বিজেপি গণতন্ত্রের সমস্ত মর্যাদা লঙ্ঘন করতে উদ্যত হয়েছে। সুপ্রিয়া শ্রীনাথে আরও বলেন, বিজেপির সস্তা কৌশলে সোনিয়া গান্ধীজি ও তার পরিবারকে ভয় দেখাতে পারবে না। ওই ইস্যুতে কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বিজেপি সরকার তার দাঁত নখ বের করে কংগ্রেসের উপর সরকারি ক্ষমতার অপপ্রয়োগ করছে। শ্রীমতী সোনিয়া গান্ধীকে ইডির মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে কংগ্রেস সংসদীয় দলের একনাগাড়ে প্রতিবাদ আন্দোলন চলছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির স্বৈরাচারের মাত্রা যত বাড়বে ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলনের তীব্রতাও তত বাড়বে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। সিরিয়া থেকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাট বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি সিরিয়া থেকে তেল লুট করে আমেরিকা উত্তর ইরাকে পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর চীন এ আহ্বান জানাল। সিরিয়ার তেলক্ষেত্র থেকে লুটপাট করে সেই তেল ইরাকে পাঠানোর ব্যাপারে চীনের প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন সোজাসাপটা বলেন, আমেরিকা এক্ষেত্রে দস্যুর আচরণ প্রদর্শন করেছে। দীর্ঘদিন থেকে সিরিয়া আন্তর্জাতিক সমাজকে জানিয়ে আসছে যে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি থেকে আমেরিকা তেল ও গম চুরি করে নিয়ে যাচ্ছে। ওয়াং ওয়েনবিন বলেন, সিরিয়ার জনসংখ্যার শতকরা 90% এই মুহূর্তে দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এরপরও আমেরিকা সেখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান জানিয়েছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ দীর্ঘমেয়াদী কৌশলগত জ্বালানি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় ইরান ইরাককে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ সরবরাহ করবে। তেল মজুদের দিক থেকে ইরাক যদিও বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে, তারপরও লাগাতারভাবে দেশটি বিদ্যুতের ঘাটতির মধ্যে রয়েছে। ইরাকের জ্বালানি চাহিদার দিক বিবেচনা করে কয়েক বছর ধরে ইরান দেশটিকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ইরানি মন্ত্রী বলেন, ইরাক যেমন বিদ্যুতের ঘাটতি মোকাবেলা করছে এবং তার প্রচুর পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, তেমনি ইরান এই বিদ্যুৎ সরবরাহ করে একটি স্থিতিশীল আয়ের পথ তৈরি করতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউরোপ ও আমেরিকায় নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। মার্কিন বিশেষজ্ঞরা জো বাইডেনের ভুল নীতির কারণে মন্দার আশঙ্কাও করছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনা।
আমেরিকা ও ইউরোপে মুদ্রাস্ফীতির হার নজিরবিহীনভাবে বেড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় মুদ্রাস্ফীতির হার 9.1% উপরে পৌঁছে গেছে। বিগত চার দশকের মধ্যে আমেরিকায় মুদ্রাস্ফীতির এই হার সর্বোচ্চ। এরই মধ্যে রুটির দাম এতটাই বেড়েছে যে মানসম্পন্ন একটি রুটির দাম $10 কিংবা তার চেয়েও বেশি। কলম্বিয়া ইউনিভার্সিটির রিটেইল স্টাডিজের প্রধান মার্ক কোহেন এ সম্পর্কে বলেছেন, ঊর্ধ্বমূল্যের প্রকৃত আঘাতটি পড়ে ভোক্তাদের উপর। অতীতে কখনোই একটি রুটির জন্য $10 দাম দেওয়ার ঘটনা কেউ দেখেনি। এর প্রভাব অনেকটাই $5 পেট্রোলের মতো। আমেরিকায় জিনিসপত্রের দাম বৃদ্ধির এই ঢেউ COVID-19 সময়ে এবং সেদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সময় থেকেই লেগেছে। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাবও পড়েছে বইকি। বিশেষ করে সমরাস্ত্রের ব্যয় বৃদ্ধিসহ জো বাইডেনের নীতির কারণেও আমেরিকায় নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। আমেরিকায় এখন সম্ভাব্য মন্দার আশঙ্কায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। মার্কিন জনগণ আগের মতো বেহিসাবি খরচ করছে না, অপ্রয়োজনীয় খরচের মাত্রা কমিয়ে দিয়েছে তারা, এমনকি মৌলিক পণ্যের চাহিদার পরিমাণও কমিয়ে এনেছে। নেলসন ই কিউ সেন্টারের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের 2 তারিখ পর্যন্ত আমেরিকার দোকানগুলোতে রুটি কেনার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 2.7% কমে গেছে। আমেরিকা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে, অথচ সেই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বিশ্বের উপর। রাশিয়া ঠিকই বিভিন্ন উপায়ে তাদের অর্থনীতির চাকা সচল রেখেছে, আয় রোজগার নিয়ন্ত্রণে রেখেছে। কেবল নিয়ন্ত্রণই রাখেনি, বরং বৃদ্ধি করেছে বলেও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যথার্থই বলেছেন, আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলোর দায়িত্ব জ্ঞানহীন নীতির কারণেই বিশ্বব্যাপী নজিরবিহীন মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, আমেরিকার উচিত বিশ্বকে সম্ভাব্য মন্দা পরিস্থিতি থেকে বাঁচাতে তাদের হস্তক্ষেপকামী নীতি থেকে সরে আসা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করা উচিত। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপের ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ বলেছেন, জাতীয় নির্বাচনটা কিন্তু হেলাফেলার জিনিস নয়, কাজেই আমরা মনে করি নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন হওয়া উচিত। এজন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয় পার্টির সাথে সংলাপে সিইসি বলেন,
নির্বাচনে আমরা সব দলকে আহ্বান করে যাব, কিন্তু নির্বাচন তার নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। কোনো দল যদি না আসে আমরা তাদেরকে বাধ্য করতে পারবো না, এটা আমরা বারংবার বলেছি, কিন্তু বাধ্য করতে না পারলেও আমরা বারংবার তাদেরকে অনুরোধ করে যাব, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হলে আমরা আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ব্যবহার নিয়ে হাবিবুল আওয়াল আজকেও বলেছেন, ইভিএম নিয়ে যে সংশয় আস্থাহীনতা আছে তা নিয়ে অবহিত আছি, আমরা অন্ধভাবে ইভিএম নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি, তবে এর যে কিছু ভালো দিক আছে মন্দ দিকও আছে সেটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না, সেই সম্ভাব্যতা কতটা বস্তুনিষ্ঠ তা পরীক্ষা করে দেখার চেষ্টা করছি। এদিকে সরকারের সড়ক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সব অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। তিনি বলেছেন, আশা করি সব দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সাংবিধানিক ও গণতান্ত্রিক অভিযাত্রা কারো ষড়যন্ত্রের মুখে থেমে থাকবে না, অতীতেও থাকেনি আগামীতেও থাকবে না, গণতন্ত্রের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সবসময় অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে ঐতিহ্যগতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং বারবার বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ওদিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, নির্বাচন ঘনিয়ে এলে একটি মহল নির্বাচনকে বানচাল করতে নানা ধরনের অরাজকতা সৃষ্টি করে, নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা এরই বহিঃপ্রকাশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের নাম শুনেছ। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অতুলনীয় ও শ্রেষ্ঠ বীর যোদ্ধা। আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ ছিল তাঁর উপাধি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় প্রতিটি যুদ্ধে বিজয়ের তিনি ছিলেন প্রধান স্থপতি।
হজরত আলী আলাইহি সালামের আকাশ ছোঁয়া বীরত্ব ও মহত্ব কেবল মুসলিম কবি, সাহিত্যিক বা মনীষীদেরই প্রভাবিত করেনি, অমুসলিম পণ্ডিতরাও তার সুবিশাল ব্যক্তিত্বের ব্যাপকতায় অভিভূত ও হতবাক হয়েছেন।
হজরত আলী আল ইসলাম শুরু থেকেই হজরত মুহাম্মাদের সুরক্ষায় কাজ করেছিলেন এবং মুসলমানদের প্রায় সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন।
বন্ধুরা, এসব কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই ধরতে পেরেছ। হ্যাঁ, আজকের আসরে আমরা হজরত আলীর বীরত্ব ও মহানুভবতা সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানটি তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে দ্বিতীয় হিজরির ১৭ই রমজান বদর প্রান্তরে মক্কার মুশরিকদের সঙ্গে মুসলমানদের সংগঠিত যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। ওই যুদ্ধে ১,০০০ কোরাইশ যোদ্ধা সশস্ত্র অবস্থায় ৩১৩ জন মুসলমান সেনার মুখোমুখি হয়। অসম এই যুদ্ধে মুসলমানরা জয়ী হন। এ যুদ্ধে ৭০ জন কোরাইশ নিহত হয়, এর মধ্যে ৩৫ জন বড় যোদ্ধা ও গোত্রপতি হযরত আলী আলাইহিসসালামের হাতে নিহত হয়।
এরপর তৃতীয় হিজরিতে কোরাইশরা বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য মদিনার দিকে যাত্রা করে। মহানবীও তাদের মোকাবিলা করার জন্য মদিনা থেকে বের হলে দুদল উহুদ প্রান্তরে পরস্পরের মুখোমুখি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুদ্ধে শ্রেষ্ঠ বীর হযরত আলীর হাতে ইসলামের পতাকা দিলেন। সে সময় যুদ্ধে ওই ব্যক্তির হাতেই পতাকা অর্পণ করা হতো যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এবং যদি তার হাত থেকে পতাকা পড়ে যেত তবে তারপর যে শ্রেষ্ঠ যোদ্ধা তার হাতে তা দেয়া হতো। উহুদের যুদ্ধে কুরাইশদের ৯ জন শ্রেষ্ঠ যোদ্ধা, যারা একের পর এক পতাকা ধারণ করেছিল, যারা সবাই হযরত আলীর হাতে নিহত হয়, যা কুরাইশদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।
পঞ্চম হিজরির জিলকদ মাসে মক্কার মুশরিকরা ১০,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। মুসলমানরা হযরত সালমান ফার্সির পরামর্শে বিশাল এক পরিখা খনন করে যাতে মুশরিক সেনাদল মদিনায় প্রবেশ করতে না পারে। আমর ইবনে আব্দে উদনামের আরবের এক প্রসিদ্ধ বীর তার ঘোড়া নিয়ে পরিখা অতিক্রম করে মুসলমানদের সামনে এসে মল্লযুদ্ধের আহ্বান জানায়। মুসলমানরা তার বিশাল দেহ ও রণমূর্তি দেখে তার মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিল না। সে তাদের আহ্বান করে বলেছিল, তোমরা তো বিশ্বাস করো যে তোমাদের কেউ নিহত হলে বেহেশতে যাবে, তাহলে কেন অগ্রসর হচ্ছ না? তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করে বললেন, তোমাদের মধ্যে কে তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছো?
হযরত আলী আলাইহিস সালাম বললেন, আমি আছি। তখন নবীজি তাঁর পাগড়ি খুলে আলীর মাথায় বেঁধে দিলেন। আলী আমরের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে ৩টি প্রস্তাব দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটি মেনে নাও। ১, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। ২, যে সৈন্যদল সহ এসেছ তা নিয়ে ফিরে যাও। ৩, যেহেতু আমার ঘোড়া নেই তাই যুদ্ধ করার জন্য ঘোড়া থেকে নেমে আসো।
আমর বলল, আমি তোমার তৃতীয় প্রস্তাব মেনে নিচ্ছি। অতঃপর সে ঘোড়া থেকে নেমে আসলো। উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলে সে তরবারি দিয়ে হযরত আলীর উপর আঘাত হানল। তিনি ঢাল দিয়ে তা আটকানোর চেষ্টা করলে তা দ্বিখণ্ডিত হয়ে তাঁর মাথায় আঘাত হানল। তিনি রক্তাক্ত অবস্থায় তার সঙ্গে যুদ্ধ করতে থাকলেন। সুযোগ বুঝে তিনি আমরের পায়ে তরবারি দিয়ে আঘাত হানলে তার পা বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং তিনি আরেকটি আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। অতঃপর তাকে হত্যা করলেন।
বন্ধুরা, তোমরা হয়তো জানো যে মদিনার ইহুদিরা খুবই সম্পদশালী ছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত। মহানবী তাদের এক গোত্র বনি নাজিরকে দমনের জন্য তাদের আবাসস্থল খাইবারের দিকে যাত্রা করলেন। সেখানে তাদের দুর্ভেদ্য দুর্গ ছিল। দীর্ঘদিন তিনি তাদের অবরোধ করে রাখলেন, কিন্তু তা ফলপ্রসূ হল না। ৩ দিন পর তাদের সঙ্গে মুসলমানদের মুখোমুখি যুদ্ধ হয়। প্রথম দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে একদল সেনাসহ তাদের উদ্দেশ্যে প্রেরণ করলেন। তিনি তাদের আক্রমণ করে পরাস্ত হয়ে ফিরে এলেন। দ্বিতীয় দিন তিনি হযরত ওমরকে সেনাদল সহ যুদ্ধে প্রেরণ করলেন, তিনিও ব্যর্থ হয়ে ফিরে আসলেন।
তৃতীয় দিনের আগের রাতে রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এমন এক ব্যক্তিকে প্রেরণ করব যে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তাঁর রাসুলও তাকে ভালোবাসে। সে প্রচণ্ড আক্রমণকারী, পলায়নকারী নয়।
সকল সাহাবি আকাঙ্ক্ষা করতে লাগলেন ওই ব্যক্তি যেন তিনি হন। তৃতীয় দিন সকালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? সকলে বললেন, তিনি চোখের ব্যথায় আক্রান্ত ও পীড়িত। মহানবী বললেন, তাকে আনো।
হযরত আলীকে আনা হলে তিনি তার মুখের লালা তার চোখে লাগিয়ে দিলেন। আলী আরোগ্য লাভ করলেন। হযরত আলী বলেন, এরপর কখনো আমি চোখের ব্যথায় আক্রান্ত হইনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে দিলেন এবং সৈন্যদের নিয়ে যাত্রা করতে বললেন। ইহুদিদের প্রসিদ্ধ বীর মারহাবের রণমূর্তি মূলত পূর্ববর্তী সেনাদলের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। হযরত আলী ইহুদিদের দুর্গের নিকট পৌঁছলে মারহাব তাঁর সাথে মোকাবেলার জন্য বেরিয়ে আসল। যুদ্ধ শুরু হল এবং বেশ কিছুক্ষণ যুদ্ধের পর হযরত আলী তাকে হত্যা করলেন। এরপর আল্লাহর সিংহ একাই নিজ হাতে খাইবার দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপড়ে ফেলেছিলেন। অথচ এই দরজা খোলা বা বন্ধের কাজে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরী। হযরত আলী বিশাল দরজাটি উপড়ে ফেলার পর মুসলিম সৈন্যরা দুর্গের মধ্যে প্রবেশ করে তা দখল করে নেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে হযরত আলীকে নিবেদিত একটি ফার্সি গান। গানটি গিয়েছে নাসিমের আহমদ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
هوای نجف داره دل اسیر و سادم، اسم تو میارم و رها میشه پر من. می نویسم از حق و مع علی میخونم، و میشه با دست تو درای خیبر من.
بازم پیام آوردن قطره های بارون، کامل با ولای مرتضا زمین بدر و احد زیر پاهات میلرزه، مرکه تو مشت ذوالفقارت، ولی باز واسه اشکای یتیم پشت نگات میلرزه. ای آشنا به راه آسمون هفتون، کیسه به دوش و یاره مهربون مردم، سفره تو قسم به پیر
শিশু কিশোরদের চমৎকার কণ্ঠে গানটি শুনলে এরাকে নাজাফে শায়িত হযরত আলী সম্পর্কে এ গানে বলা হয়েছে, আমার সরল ও বন্দী হৃদয়ে রয়েছে নাজাফের প্রেম অনুরাগ, নিচ্ছি নাম তোমার ও তা ছেড়ে দিচ্ছি শরীরের অংশে আমার। আলী সত্যের সঙ্গে লিখে যাচ্ছি ও তা পড়ছি বা গাইছি, হাতে তোমার খুলে যাচ্ছে আমার খাইবারের দ্বার, আবারও বার্তা এনেছে বৃষ্টির ফোঁটাগুলো, মুর্তজার নেতৃত্বের মাধ্যমে পরিপূর্ণতা পেল ধর্মমোদের, ফেরেশতারা লিখেছে জান্নাতের দরজার ওপর সফল আলীর অনুসারীরা, এ যুগে তুমি আশ্রয় আমাদের মাথার ওপর, তোমার খুতবাগুলো আমাদের দিন ও দুনিয়ার আলো।
বন্ধুরা, এবার আমরা যুদ্ধক্ষেত্রে হযরত আলীর মহানুভবতার একটি ঐতিহাসিক ঘটনা শোনাব। এক যুদ্ধে এক আরব বীরের সঙ্গে মল্লযুদ্ধে অবতীর্ণ হন হযরত আলী। দুই আরব বীরের তুমুল লড়াইয়ের এক পর্যায়ে শত্রু সম্পূর্ণ ধরাশায়ী হয়। হযরত আলী দুশমনের বুকের উপর চেপে বসলেন, হাতে তার উন্মুক্ত দুধারী তলোয়ার।
মহাবীর আলীর পাঞ্জার কবজায় আরব বীরের বেঁচে থাকার আশা রূপান্তরিত হল নিরাশায়। প্রচণ্ড ক্ষোভে আরব বীর প্রতিশোধের ঘৃণাবান নিক্ষেপ করল, মুখের থুতু ছুঁড়ে মারল তার বুকে চেপে বসা আলীর মুখ জুড়ে। আলীর মুখে গিয়ে পড়ল সেই থুতু, প্রতিশোধের আগুন জ্বলে উঠল হযরত আলীর সর্বাঙ্গে। কিন্তু না, মুহূর্তে দৃশ্যপটে আমূল পরিবর্তন।
বীর কেশরী হযরত আলীর ডান হাত যেন নিস্তেজ হয়ে গেল, উত্তোলিত তরবারি নামিয়ে রাখলেন শত্রুর পাশে। এতক্ষণ ক্রোধে টগবগ আলীর নতুন অবয়ব দেখে আরব বীর অবাক, সম্পূর্ণ অবিশ্বাস্য এমন ঘটনা তার জীবনে এই প্রথম। যুদ্ধের মাঠে শত্রুকে বাগে পেয়ে চরম উত্তেজনার এমন মুহূর্তে শিকার হাত ছাড়া করা যুক্তিতে মাথায় আসে না।
বিস্ময়ে হতবাক কাফের শত্রু জিজ্ঞেস করে, আলী, আমার মতো শত্রুকে বাগে পেয়েও এভাবে ছেড়ে দিলে, বলতো এর কারণ কি? তুমি তো বীরত্বে আরবের সেরা, তোমার উপাধি না আল্লাহর বাঘ? তুমি কি কোনো আলামত দেখতে পেয়েছ? কিসের আলোর বিচ্ছুরণে তোমার চোখ ধাঁধিয়ে গেল? বস্তু জগতের ওপারে কোন সে প্রাণের জগৎ? কার ইঙ্গিতে তুমি আমার প্রাণ রক্ষার তাগাদা পেলে?
হযরত আলী বললেন, যখন তুমি আমার দিকে থুতু নিক্ষেপ করেছ, তখন দেখলাম আমার মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠেছে, প্রতিশোধের সর্প ফনা তুলেছে। এতক্ষণ তোমাকে ধরাশায়ী করা, বধ করার সংকল্প ছিল নিঃস্বার্থ আল্লাহর জন্য, আর এখন আমার নফস, ব্যক্তিগত ক্রোধ ক্ষোভ তাতে ভাগ বসালো। এ অবস্থায় তোমাকে বধ করলে আমার আল্লাহর ওয়াস্তে যে নিয়ত তার অংশীদার হবে, ব্যক্তিগত স্বার্থ চিন্তা আমাকে নিয়ে যাবে দিনের মূলনীতির বাইরে। অথচ আমার ভালোবাসা হওয়া চাই আল্লাহর জন্য এবং শত্রুতাও হতে হবে আল্লাহর ওয়াস্তে।
হযরত আলী আরো বললেন, আমি যুদ্ধের ময়দানে শত্রু বধ করি না, বরং শত্রুর প্রাণ রক্ষা করি, এই আমার সাধনা, আমার জিহাদ। আমি আল্লাহর বাঘ, তারই কোষমুক্ত তলোয়ার। আমি ধৈর্যের পাহাড়। পাহাড় যেমন প্রবল ঝড় তুফান স্থানচ্যুত করতে পারে না, তেমনি কোনো স্বার্থ চিন্তা আমার ধৈর্য ও সহনশীলতার ভীত নাড়াতে পারে না। আমি যদি খড়কুটো হতাম, তখন কামনা বাসনা ও স্বার্থ চিন্তার বাতাস আমাকে উড়িয়ে নিত।
বিস্ময়ে অভিভূত আরব বীর হযরত আলীর ধৈর্য ও মহানুভবতার পরশে নিজেকে আবিষ্কার করল নতুনভাবে। বলল, কালেমা শাহাদত পড়ান যেন তার পরশে ধন্য হয় আমার জীবন, যার পরশে কালজয়ী হল আপনার মহান মন।
বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে জীবনকে সার্থক ও মহিমান্বিত করতে হলে ধৈর্যের বর্মে সজ্জিত হতে হবে, আর সব কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টিকে বিবেচনায় নিতে হবে।
তো বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
শ্রোতা বন্ধুরা, আজ 21 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। সুনামগঞ্জে আদালত চত্বরে বিচার প্রার্থীকে ছুরিকাঘাতে হত্যা, মানবজমিন। দেশে করোনা শনাক্তের সংখ্যা 20 লাখ ছাড়াল প্রথম আলো। অর্থনীতিতে বড় ধাক্কা আসছে, দেবপ্রিয় ভট্টাচার্য, যুগান্তর। যুগান্তরের আরেকটি শিরোনাম, নির্বাচন যথাসময়ে, কে এলো না এলো সেটি তাদের বিষয়, সিইসি। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে একমত বিজিবি বিএসএফ, কালের কণ্ঠ। রাস্তা দখল করে কেউ দোকান বসালে ব্যবস্থা, স্থানীয় সরকার মন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন। এবারে ভারতের কয়েকটি দৈনিকের শিরোনাম। রাজ্যের প্রাপ্য টাকা না দিলে দিল্লি ঘেরাও, 21-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি মমতার, সংবাদ প্রতিদিন। সুপারিশে মিলবে না পঞ্চায়েতের টিকিট, ফের ঠিকাদারি নিয়ে সতর্কতা অভিষেকের আজকাল। ধনখড়কে তো নয়, আলভাকেও নয়, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল, অভিষেক, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতির স্বার্থে অনিবার্যভাবে অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, একথা বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল। তার এই বক্তব্য নিয়ে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, তিনি আজ নতুন যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য বিশ্লেষণ করার আগে আমরা তার সাম্প্রতিক আরও কিছু বক্তব্য এবং মনোভাবের কথা স্মরণ করতে পারি। তিনি খুব সম্প্রতি বলেছেন, যদি প্রতিপক্ষ তলোয়ার নিয়ে দাঁড়ায় তাহলে অন্য পক্ষে রাইফেল নিয়ে নির্বাচনের কেন্দ্রে আসা উচিত। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় তিনি এ ধরনের আরও কিছু বক্তব্য দিয়েছিলেন যা নিতান্তই বিতর্ক সৃষ্টি করেছে এবং তার অবস্থান এবং তার মনোভাব জনগণের কাছে পরিষ্কার করেছেন। সিইসি যে বক্তব্য দিচ্ছেন আজকে, যে নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর এতে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত এবং দেশের স্বার্থে অনিবার্যভাবে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। তিনি যদিও এই কথাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় তিনি এও স্বীকার করেছেন যে নির্বাচনকালীন যে সরকার থাকবে তারা যদি কথা না শোনে তাহলে নির্বাচন কমিশনে তো কিছু করার নেই। তো নির্বাচন কমিশন যখন কিছু করতে পারবে না, তখন এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা সে প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে। ফলে তিনি যতই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলুন না কেন এবং সব দলকে অংশগ্রহণের বারবার আহ্বান জানান না কেন, তিনি যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটা ভাবার সুযোগ নেই। এছাড়া বিএনপি সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের যে দাবি রয়েছে যে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে না, এই দাবির একটা ফয়সালা না হওয়া পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের এই আহ্বানে সাড়া দিয়ে সবাই যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেটা ভাবার কোনো সুযোগ নেই। আমি মনে করি যে আগামী নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা খুব শিগগিরই পরিষ্কার হওয়া দরকার এবং এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে দেশে সামনের নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের অরাজকতা সৃষ্টি হতে পারে।
অন্য দেশের সম্পদ লুট করে উন্নত হয়েছে পশ্চিমারা, এ বক্তব্য দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনার পর্যবেক্ষণ কি?
জি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে পশ্চিমা বিশ্ব অন্য দেশের সম্পদ লুটপাট করে এখন ধনী হয়েছে, উন্নত হয়েছে এবং তারা বিশ্বের বিভিন্ন দেশকে উন্নয়নের মডেল দিচ্ছে। কিন্তু তারা প্রকৃতপক্ষে যেহেতু লুটপাট করে ধনী হয়েছে, সে কারণে তারা কোনো দেশকে উন্নয়নের মডেল দিতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এই বক্তব্যের সঙ্গে আমার দ্বিমত নেই, দ্বিমত করার কোনো কারণ আমি দেখতে পাই না। কারণ হচ্ছে যে আজকের পশ্চিমা বিশ্বে যে সমস্ত উন্নত দেশ, তাদের বহু সংখ্যক দেশ বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল এবং উপনিবেশ প্রতিষ্ঠা করে সেই সব দেশের সম্পদ লুটপাট করেছে, জনগণকে নির্যাতিত নিপীড়িত করেছে এবং শোষণ চালিয়েছে, আর সেই সম্পদ জড়ো করে আজকের ব্রিটেন, ফ্রান্স এ ধরনের আরও বহু দেশ বিরাট বড় উন্নতি করেছে। একইভাবে আমেরিকার যে ব্যাপারটি আমরা এদিকেও যদি নজর দিই করেনি, কিন্তু উপনিবেশবাদ প্রতিষ্ঠার মাধ্যমে যেভাবে লুটপাট করা যায় তার চেয়ে অনেক ভয়াবহভাবে এই আধুনিক বিশ্বে আমেরিকা লুটপাট চালিয়েছে এবং এখনও চালাচ্ছে। সারা বিশ্বে আমেরিকার 800 বেশি সামরিক ঘাঁটি রয়েছে, অর্থাৎ আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে সামরিক বাহিনী গঠন করা হয়েছে সেই সামরিক বাহিনী শুধু আমেরিকার জাতীয় নিরাপত্তা রক্ষার কাজ করছে না, বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ বিশ্বের প্রায় সব প্রান্ত আমেরিকার ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটি মূলত আমেরিকার স্বার্থ এবং আমেরিকার যে লুটপাটের নীতি এই দুটো বিষয়কে নিশ্চিত করার কাজ করে যাচ্ছে। আমরা খুব সাম্প্রতিক কালে যদি দেখি ইরাকে, সিরিয়ায়, আফগানিস্তানে আমেরিকা যে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং সে সমস্ত আগ্রাসনের পর এইসব দেশে দখলদারিত্ব কায়েম করেছে, এইসব দেশে সম্পদ লুটপাট করেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে, বিভিন্ন রকমের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এমনকি সিরিয়া থেকে গম লুটপাট করে সেই গম তারা নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে। আমেরিকা আফগানিস্তান, সিরিয়া এবং ইরাক থেকে বিভিন্ন রকমের প্রত্নতত্ত্ব লুটপাট করে নিজে আমেরিকার জাদুঘরে সাজিয়ে রেখেছে। এরকমভাবে অনেক কিছু লুটপাট করে আজকের আমেরিকা ইউরোপ গড়ে উঠেছে। ফলে প্রেসিডেন্ট পুতিন যে বক্তব্য দিয়েছে সে বক্তব্য যথার্থ এবং আমি তার সাথে দ্বিমত করছি না।
জি, ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম।
জি, রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, ইরানি প্রেসিডেন্টের মন্তব্য। পশ্চিমা অস্ত্র সরবরাহের কারণে রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর দোনবাসে সীমাবদ্ধ নেই, জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে সব রেকর্ড ছাড়িয়েছে মার্কিন ডলারের দাম, খোলা বাজারে প্রতি ডলারের বিক্রয় মূল্য এখন 103 টাকা। এবং সোনিয়া গান্ধীকে ইডির মতো সরকারি এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে, ভারতীয় কংগ্রেসের অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা আরও একবার জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.